তারা এক রকমের, আর তারপরে নিরীশ্বর নৈতিক, তাদেরও ভগবান বাদ দিলেন, তোমরাও মানুষ না। চেহারাটা মানুষের মতো বটে, কিন্তু কাজ মানুষের মতো হয়নি, হচ্ছে না। নীতি আদর্শ কাকে আশ্রয় করে থাকবে? ভগবানকে আশ্রয় করে থাকবে তো, তার সাথে ঈশ্বরকে মানে না, মূল বস্তুকেই মানে না। সুতরাং তার নীতির কি দাম আছে? নিরীশ্বর নৈতিক বরবাদ হয়ে গেল, মনুষ্য থেকে নিরীশ্বর নৈতিক এগুলো বাদ গেল। তারপরে থার্ড স্টেজে এলো শেষ্বর নৈতিক, ঈশ্বর মানে নীতি আদর্শ মানে। তাকে ভগবান বললেন, হ্যাঁ তুমি মানুষ, তোমাকে মনুষ্য বলে স্বীকৃতি দিলাম। জিনিসগুলো এইরকমই তো আলোচনা আছে, আমাদের সেই রকম বুঝতে হবে। হ্যাঁ মশাই, মানুষ আমরা মানুষের মতো বাঁচতে চাই, মানুষের মতো খেতে পড়তে চাই। প্রমাণ কি? চেহারাটা নাকি? না, চেহারাটা না, কাজটা, কামটা, কাজটা করা চাই ঠিক, তবে মানুষ। আহা, ধর্ম হিতে সাংবাদিকা বিশেষ ধর্মে নাহি না পশু বিশ্বমানা বলছেন, তার নীতি আদর্শ পরায়ণতাই হলো ধার্মিক লোকের লক্ষণ। আর ওটাকে বাদ দিলেই ওই জন্তু জানোয়ার, সেই কথা শাস্ত্র বুঝাচ্ছেন। কিভাবে তাহলে? জীবাত্মার ভিতরে শ্রেষ্ঠ জীবাত্মা মনুষ্য, যে সাধন ভজন করতে পারে, সেসব ক্ষমতা যোগ্যতা অধিকার তাকে দিয়েছেন মানুষকে। তারা যদি সাধন ভজন না করে, মানুষ আকার হইলে কি হয়? করভূতির কান। পদকর্তা বলছেন, আকারটা তো তোমার দেখছি মানুষের মতো, কিন্তু কাজ তো করছো জন্তু জানোয়ারের মতো দেখছি। আবার তার ভিতরে প্রশংসা আছে, আবার ভারত ভূমিতে মানুষ জন্ম আর কি এমন হবে? আরে ভারতবর্ষে জন্মগ্রহণ করা তো বাহাদুরির কথা দেখছি। ভারতবর্ষে কেন? মুনি ঋষিগণের আশীর্বাদ পুষ্ট, গুরু গোস্বামীগণের আশীর্বাদ পুষ্ট এই ভারত ভূমি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব, মাথা খারাপ হয়ে গেছে ওই অন্ধ রাজার, কে প্রশ্ন করছেন? গীতার আরম্ভ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলে দিচ্ছেন তিনি, তার লোক দিয়ে এসে যাচ্ছে, বাস্তব সত্যের এটা এসে যাচ্ছে। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেন? দেবযোজন স্থান, এইখানে বাস করলে ভগবানের সাধন ভজন ভালো রকম করা যায়, করা যাবে। সেই স্থান ভালোর মধ্যে ভালো, আবার চুনাও করে ভালো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলছেন, অন্ধ্রধৃতরাষ্ট্র চান আমার ছেলেরা যুদ্ধ আরম্ভ করুক, আমার ছেলেরা জয়লাভ করুক, পাণ্ডবরা হেরে যাক, এগুলো তার ভিতরের বিচার। সেই জন্য এরকম প্রশ্ন করেছেন, মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র সাধন ভজনের ক্ষেত্র, উপযুক্ত ক্ষেত্র এই ভারত ভূমি, বৈকুণ্ঠের দ্বার। বৈকুণ্ঠে যেতে গেলে মেন এন্ট্রান্স গেট হচ্ছে এই ভারত ভূমি। মহারাজ পাণ্ডবগণ কোন দিক দিয়ে গেলেন, কোন রাস্তা দিয়ে গেছেন? পাণ্ডবগণের যে স্বর্গারোহণ সেটা জড় স্বর্গ নয়, অপ্রাকৃত স্বর্গ, মানে বৈকুণ্ঠ গমন। সে যাওয়ার রাস্তা তারা দেখিয়ে গেছেন, শাস্ত্র বাদলানো আছে, সরস্বতী নদী পার হয়েছেন তারা বদ্রীনারায়ণ, সেখানে সরস্বতী নদী আছে, খুব ক্ষীণকায়া, তাহলে পার হতে পারেন না বলে ভেবেছেন একটা আস্ত পাথরের সেই ফেলেছেন সেই সরস্বতী নদীর উপরে, তাই দিয়ে পার হয়ে যাচ্ছেন। ভীমপুল তার নাম, এখনো আছে, সেখানে যাওয়া যায় না, সব তামান তামান লাগানো আছে। তিব্বতের মধ্যে পড়েছে, এখন চীন দখল করেছে ওটা। আমরা ওর ভিতরে আরো গেছি 10 মাইল ভিতরে গুরুদেবের সঙ্গে বসু ধারা তীর্থ আছে, এখন তো যাওয়া যায় না। আছে তো সবই, পাণ্ডবগণ এই জনস্বর্গে তো যাননি, তারা গেছে অপরাধী বৈকুণ্ঠে, সেখানেই গেছেন। সকলের যাওয়ার এটা তো একই নয়, সাধন ভজনে তারতম্য অনুসারে স্থানগুলো এরকম হবে। এই 14 ভুবনের মধ্যে মাই ব্রহ্মাণ্ড, এখানে থেকে খুব ভালো অবস্থান হয় আমাদের। এরপরে তার হতে হয় যেখানে ত্রিগুণ সাম্যাবস্থা প্রাপ্ত হয়েছে, যার নাম বিরজা। বিরজা ব্রহ্মলোক ভেরি পরব্য উপায়, ব্রহ্মলোক পার হয়ে যেতে হয়, তারপরে পরব্যম। পরব্য হল বাইরের দিকটা বৈকুণ্ঠের, তারপরে আবার বৈকুণ্ঠে যাওয়ার উপরে কি গুণবৃন্দাবন। বৈকুণ্ঠে সব বসে আছেন আমাদের উপরওয়ালারা, আর সুপ্রিম অথরিটি বসে আছেন গুণবৃন্দাবনে। সেখানে আবার দুটো প্রকোষ্ঠ, সেখানে দুই বললে হ্যাঁ আছে তো রসগত বিচারে, ওই রস ঐশ সেই রসতত্ত্বের কথা এসেছে। এক প্রকোষ্ঠে আছেন রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, রাধা মাধব, সেই এক প্রকোষ্ঠে আছেন। আর এক প্রকোষ্ঠে আছেন গৌর গদাধর। কোন কোন সেবক সেবিকা দুই জায়গায় যাতায়াত করেন, আবার কেউ কেউ একই জায়গায় থেকে সেবা করেন, সব ব্যাপার আছে। আমরা তো ওইখানে যাবো বলেই বসে আছি, কিন্তু দুরাশা, বড় বড় আশা। এখন ভগবান যদি দয়া করেন তবে না, আমার গুরু বৈষ্ণব যদি দয়া করেন তবে তো আমার কিছু, আর তা না হলে তো সবই ভৃতা পাবো আমরা অধিকার। সেই জন্যই বসে আছি, কষ্ট শিকার ওই জন্যই। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশায় ইহা বিদ্যা দুঃখ। তাহলে আর কি বাকি থাকলো? জীবাত্মা বদ্ধ জীব আর মুক্ত জীব দুরকম, এই দুটো পাশাপাশি আছে। ঋষি পরীক্ষায় ফেল করা ছেলে মেয়ে যারা, তারা আমরা এই সংসারে এসে পড়েছি ফেল। আর ঋষি পরীক্ষায় যে শুদ্ধ জীবাত্মা ভগবানের দিকে তাকিয়েছেন, তারা সব নিত্য মুক্ত জীব, বিশ্বক্ষেনাদি সব তার কাছে থেকে সেবা করছেন। অথবা আমরা তাই এখানে এসে কষ্ট পাচ্ছি, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু, কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু, এই তো অবস্থা আমাদের। কখনো যদি বুদ্ধিটা একটু শুদ্ধ হয় তাহলে কেঁদে বলে হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বদাস। কাকুতি করিয়া কৃষ্ণ যদি ডাকে একবার, তবে ভগবান কি করেন? কৃষ্ণ তাকে পার করেন। এইসব ব্যাপারগুলো তো আছে, তো কেন কষ্ট পাই আমরা, কেন বঞ্চিত হয় চরণে? সাধন ভজন করতেই হবে, সময় নষ্ট করলে হবে না, সময় একদম নাই, একদম নাই, সেই কথাই তো বলছেন। আর কি তারপরে কি আছে? কাকে বলছেন ভেদাভেদ প্রকাশন? জীবকে বলছেন। হ্যাঁ, ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত আর ভগবান থেকে বিমুখ একটা। সকল অঙ্গি হয় না, ও ভেদাভেদ ওটা নয়,
জীব জাতীয়। ওই জন্য
সেটা কোথায় গেল? এই বিশ্ব চিৎকৃত বিশ্ব, এই বিশ্ব জগতের কথা এসেছে। ভেদাভেদ ভেদ কিসে, ভেদাভেদ কিসে? মুক্ত জীবের, যারা মুক্ত জীব তারা একরকম, আর যারা বদ্ধ জীব তারা একরকম। কিন্তু ভেদাভেদটা কিভাবে জীবের স্বরূপের বিচারটা এর মধ্যে আছে? আমি একটা মানুষ, আমি যদি বলি আমি ভগবান, ভুল হয়ে যাবে। ভেদটা কোথায়? ভগবানের সঙ্গে যখন জীবাত্মা পেরে উঠছে না, তখন ভেদ। জীবাত্মাকে কি বলা হবে? অনুচৈতন্য জীবাত্মা। আর ভগবানকে কি বলা হলো? পূর্ণ চৈতন্য বিক্রম, এই কথা বলা হলো। আর অভেদ কোনটা? ভগবান যে জাতীয় বস্তু, নিত্য শুদ্ধ সনাতন বস্তু, জীবাত্মাও নিত্য শুদ্ধ সনাতন বস্তু। এইখানে মিল আছে, আর গরমিল হচ্ছে ওইখানে। কোয়ালিটি আর কোয়ান্টিটি, কোয়ান্টিটেটিভ ডিফারেন্স আর কোয়ালিটেটিভ ডিফারেন্স দুটো। কোয়ান্টিটি তো এক, কোয়ান্টিটি তো পৃথক, কিন্তু কোয়ালিটি তো এক। অনু কখনো বৃহৎ হতে পারে না, আবার বৃহৎ কখনো অনু হন না। কিন্তু ভগবানের শক্তি ব্যাখ্যার বেলায় কি আছে? অনুমোদনীয়ান মহতমহীয়ান বলা আছে। এই ক্ষমতা ভগবানের আছে, তিনি সবটাই পারেন করতে, জীবাত্মার নাই এটা। অনুর অনেক ক্ষমতার অভাব, তার জন্যই সে অনু। আর বৃহৎ শক্তিধর, অসীম শক্তিধর, অসীম মনন তত্ত্ব তার মধ্যে রয়েছে, এবং সর্বশক্তিমত্তা তার ভিতরে আছে। তিনি ইচ্ছা করে সবই করতে পারেন, কাকে গ্রহণ করে ওই ছেদ আয়ময় শাসনে তিনি করতে পারেন, আবার কৃপাও করতে পারেন। এ দুটোই তার ভিতরে আছে শক্তি। চিরচিত বিশ্ব বিচারের কথা, এই জড় জগৎ আর অপ্রাকৃত জগৎ, ইহ আর পর দুটো জিনিস। ইহ মানে ইহ জগৎ, আর পর মানে পর জগৎ। পর জগৎ মানে বৈকুণ্ঠ জগৎ, কালকে একটু ব্যাখ্যা হয়েছে। সাধন শুদ্ধ মুক্তি, সাধন কি আমাদের? শুদ্ধ মুক্তি। সম্পর্ক হলে তবে তবে তো সাধন, সম্বন্ধ জ্ঞান হলে তবে না সাধন। ভগবান কে আমার? এই সম্বন্ধ জ্ঞান যদি আমার না আসে গুরু কৃপা বলে, তাহলে আমি ভগবত ভজন করি না, ভগবানকে ডাকি না, ভগবানকে ভালোবাসি না। ও কে আমার? কে না কে? সম্বন্ধ জ্ঞান দরকার আগে। সম্বন্ধ গায়ে নাইলে তবে না তার সেবা করবো, তাকে ভালোবাসবো। সেই ভগবানকে পেতে গেলে যে অবস্থাটা মিন্স, তাকে বলে কি? তাকে কি বলে? অভিধেয়। সম্বন্ধ অভিধেয়, যার দ্বারা সেই পরতত্ত্বকে পাওয়া যাবে। ভক্তি সাধারণ শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির দ্বারাই সেই ভগবান বশীভূত হন। অন্য কোনো রাস্তা নাই সেই ভগবানকে পাকড়াও করা। শুদ্ধ ভক্তি সাধারণ শুদ্ধ ভক্তি। সাধ্য বস্তু কি? চরম প্রাপ্তি কি আমাদের? সাধ্য তৎপ্রীতিম, ভগবৎ প্রীতি, ভগবৎ প্রেম, এইটা হলো সাধ্য বস্তু। ইতি উপদিশতি জনম গৌরচন্দ্র স্বয়ং স্বয়ং গৌরচন্দ্র এই তথ্যগুলো জানিয়েছেন, এই প্রলয়গুলো জানিয়েছেন। মূল জানালেন কে? আমনায়ন, এই নবপ্রলয়কে জানিয়েছেন। এই নবপ্রলয় সম্বন্ধে যদি কোনো বাস্তব জ্ঞান আমাদের না হয় তাহলে সাধন ভাজন ঠিক হয় না। সম্বন্ধ জ্ঞানে যুক্ত হয় না জিনিসটা তাহলে সাধন ভাজনের ফল মেলে না। নবপ্রলয় সুতরাং আমাকে জানতেই হবে, বুঝতেই হবে।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। এইভাবে থাক আর কি হবে। একটু ইতি উপদিষ্টিতে গেলাম গৌরচন্দ্র স্বয়ং তাহলে ঠাকুর বুঝিয়ে দেবেন কি বলছেন। যিনি মুক্তি সুখকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেম দান করেন তিনি হলেন ভগবান মুকুন্দ। এইটা হলো ভগবান কৃষ্ণের সব থেকে বড় শ্রেষ্ঠ গুণ। তিনি ভক্ত বৎসল, তিনি সব কিছু। হরিশব্দেব এরকম ব্যাখ্যা দিয়েছেন, সব জিনিস আমাদের বিচার করতে হবে তুলনামূলক বিচার। সব সময় আমরা লাভ লোকসানের খতিয়ান করি। সাংসারিক জীব বদ্ধজীবী আমরা, তারা সবাই অঙ্ক করছি কতটা লাভ আর কতটা লোকসান। যেখানে লোকসানের কথা আছে সেদিকে আমরা ভিড়ি না, যেখানে লাভের কথা আছে সেইখানেই আমরা যাতায়াত করি, সেইখানে আমি পথ মাড়াই, অন্যদিকে যাতায়াত করি না। শাস্ত্র বলছেন কোনটা লাভ আর কোনটা লোকসান এটা আগে শিখতে হবে, তোমাদের জানতে হবে, তারপরে তোমরা অগ্রসর হও। জানি না কাকে লাভ বলে আর কাকে লোকসান বলে, লোকসানকেই লাভ বলে বসে আছি, বেগে বসে আছি, আর লাভকে ছেড়ে দিচ্ছি। সাধু সঙ্গ না হইল হায়, গেল দিন অকারণ, করি অর্থ উপার্জন, পরমার্থ রহিল কোথায়? সুবর্ণ করিয়া দেখ তুচ্ছ রস্রে অনুরাগ, দুর্ভাগার এই তো লক্ষণ। কৃষ্ণে তর সঙ্গ করি কি হারাইনু চিন্তা মনে, সেটা তার শরীর সেটা তার রইব কোথায়? এরকম আছে সব। তাহলে অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, সে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস, বিষয় বিষম বিষ সতত খাইনু, সে মদন হইনু। কেন আছয় প্রাণ কিছুকে লাগিয়া, নরোত্তম দাস কেন নাগার ওরিয়া। তো কথাগুলো রয়েছে, তো বলি তো চিন্তা করবার কথা, তাই না? আমাদের গুরুবর্গ এইসবগুলো জানিয়ে আমাদের সাবধান করেছেন, তো সাবধান তো আমরা হতে পারি না। আমার চোখের সামনে কত লোক চলে যাচ্ছে প্রতিদিন, শ্মশানের দ্বারাই বাস করি, অনেকটা এগিয়ে আছি, বেশি খরচ খরচা লাগবে না, বিশ্বাস নেই তো। বল হরি হরি বল, এই করতে করতে যাচ্ছে কই? তখনকার মতো একটু হলো দু মিনিট, তারপরেই সব ভুলে গেলাম। এটা তো হরিভজন করার মতো বুদ্ধি নয়। যখন ঠিক ঠিকভাবে বুঝবো যে কৃষ্ণ ভজনই আমার একমাত্র উপায় সম্বল, এবং শুধু বোঝা নয় তখনই তাতে প্রবৃত্ত হওয়া, এই ভাবটা শিখিয়েছেন। বর্তমান দুনিয়ায় আমরা সব অবাস্তবের দিকে চলেছি, সব থিওরিটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ কারো নাই, বাস্তব জীবন নাই কারো, সবই কল্পনায় চড়িয়ে, কল্পনার বিলাস। সুখের নামে দিচ্ছে অসুখ, তবুও সুখ আমায় ছলে, তবু এই দুনিয়াতে এই সুখ আমাকে ছলনা করে। কথাগুলো মহাজনগণ এইভাবে বলেছেন। তাহলে ভগবান শ্রীহরির আরাধনা করাই বুদ্ধিমত্তা, বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ, এই কথাটা বলছেন। অন্যায় প্রাহ হরিহ পরম, তিনি পরমারাধ্য সর্বারাধ্য তত্ত্ব, পরম ভজনীয় বস্তু। রসার্ধি দ্বিতীয় তত্ত্ব দর্শন ব্যাখ্যা করছেন, রসার্ধীন ভগবান, অখিল রসমৃত মূর্তি ভগবান, ভগবান অখিল রসমৃত মূর্তি, রসমৃত মূর্তি কই, না খেতে পেয়ে তোমার ভক্তরা তো মারা যাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে জীবনে, এই ধরনের চিন্তা ভাবনা আসছে সাধারণ মানুষের। কৃষ্ণ ভজন যারা করে পরীক্ষার ছোটাটা বেশি আছে তো তাদের, সেই জন্য ভয় আছে, পরীক্ষা দিতে ভয়, যদি ফেল করি আরে ফেল করব কেন, পরীক্ষা এমনই দেব ভালোভাবেই পাস করব, ওইদিকে বেশি ভেবে না, যেখানে একটু সস্তার বাজার আছে সেইখানেই ভিড় হয় বেশি, সেই জিনিসটা হয়তো ভালো নয়, তাজা জিনিস নয়, তিনটে জিনিসই খারাপ, কি কি, পচা খসা গলা, সবটাই খারাপ, সেই বিষয়বস্তুর জন্যে খুব উঠে করে লাগি আমরা, আসল জিনিস পাক্ষাকার, মুশকিল হয়ে গেল সব। ভগবান অখিল রসমৃত মূর্তি বলে হ্যাঁ, শাস্ত্রে তাকে বলছেন রস বৈষ, সেই প্রতত্ত্ব বস্তু তিনি হচ্ছেন রসরাজ, রসম যে লব্ধানন্দী ভবতি কো যে প্রাণ্যত যদৃশ আকাশ আনন্দ নশ্যত, সেই ভগবান যদি রসময় না হতেন, স্নেহময় না হতেন, এই জগতে কারোই আমাদের বাজবার আশা ছিল না, সেই জন্যই আমরা বাঁচতে চাই, কেউই মরতে চাই না। এক গরিমা বড় কষ্ট তার সংসারে, ওই বনের থেকে কিছু কাঠ সংগ্রহ করে এনে হাটে বিক্রি করেন, এইভাবে তার সংসার চলে। তিনিও এক সময় খুব হাউ তাস করে বলে ফেললেন, হ্যাঁ জম, এত কষ্ট আর সহ্য হয় না, আমায় নাও তুমি, এমন আন্তরিকভাবে বলেছেন, সঙ্গে সঙ্গে যমরাজ এসে গেছেন, কি করি মা, আমাকে তো কেউ চায় না, আমাকে কেউ ভালোবাসে না, আর তুমি যে আমাকে ডাকলে, বলো তুমি এসেছো, আচ্ছা আচ্ছা আমার এই বোঝাটা তুলে দাও, কাঠের বোঝাটা ভীষণ ভারী হয়েছে, বুড়ি তুলতে পারছে না, সেখানে তো কেউ নেই বনের মধ্যে, ওই বারবার তুলতে যাচ্ছে বারবার পড়ে যাচ্ছে। সেই সময় বলেছে, হ্যাঁ যমরাজ তুমি এত লোককে দেখো আমাকে দেখো না, যমরাজ এসে হাজির হয়েছিল, তখন তুমি বলছেন আমার বোঝাটা তুলে দাও, তাহলে গুরিমাকে মরতে চেয়েছিলেন, ওটা সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার জন্য ওটা মনে ফেলেছেন, তিনি মরতে চাননি তিনি, এই তো ব্যাপার সংসারে, জিজ্ঞাসা করা হোক ভোট না হোক কেউ মরতে চায় না, সবাই এই জগতে মনসিক ভাবটা নিয়ে বাস করতে চায়, এরকম তো সংসার। রস বৈষ, সেই ভগবান যদি রসময় না হতেন, স্নেহময় না হতেন, তাহলে কারোই বাঁচবার সম্ভাবনা ছিল না, ইচ্ছাও ছিল না, তাহলে মানুষ মরতে চায় না কেন, ব্যাখ্যা করছেন জীবাত্মা অমর অজর অমর, তার মৃত্যু নাই। ভগবান যে জাতীয় বস্তু অক্ষয় অব্যয় সনাতন তত্ত্ব, জীবাত্মাও সেই তত্ত্ব, সেইটা বুঝাচ্ছেন। সেই জন্যে আমরা কখনো মরতে চাই না, মুখে যতই বলি না কেন, কাজে কাজে আমরা কেউ মরতে চাই না, এই স্বভাবটা কেন, যেহেতু জীবাত্মা অজর অমর, ন জায়তে মরিয়তে বা কদাচিন্নায় ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত প্রাণ হন্যতে হন্যমানে শরীরে। এই জীবাত্মা একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীরে প্রবেশ করে, তাকে বলি আমরা জন্ম, আর যখন শরীর ত্যাগ করে যান তখন বলি মৃত্যু। এই হলো জন্ম মৃত্যুর ইতিহাস, তত্ত্ব দর্শন। আমরা এটা বুঝি না, জীবাত্মার মৃত্যু নাই, কিন্তু জড় দেহে খরভঙ্গুর দেহে প্রশ্নার্থ রয়েছে, ওটা আমরা বুঝি না। জন্মালে ছেলে জন্মালে তখন খুব আনন্দ হয় সংসারে, আর যখন তার মৃত্যু হয় আর কান্নাকাটি। তুলসীদাস খুব চালাক লোক ছিলেন, সেজন্য তিনি বলেছেন উল্টো পাল্টা করতে নেই। তুলসী জগ জগ মে আয়ো জগ হসে তুম রোয়ে, এসা কাম করনি কর চলো কি তুম হসো জগ রোয়ে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে অনেক আনন্দ করেছিল, এখন তুমি তখন তুমি কান্নাকাটি করছিলে তাই তাই করে, এখন তোমাকে কি করতে হবে, এখন তুমি হাসতে হাসতে চলে যাও, জগৎ তোমার জন্য কাঁদতে থাকুক। কথাটা এরকম বুঝিয়েছেন। তা কি করবো আমরা, যে কোনো ভাবেই সাজন ভজন করতেই হবে, তাছাড়া আর ভালো ব্যবস্থা কিছু নাই। এই মায়ের ব্রহ্মাণ্ডে আর কোনো ভালো ব্যবস্থা নাই, সে রসময় বস্তু, রসময় নিধি গুণশালী বলছেন কৃষ্ণের গুণ বর্ণনা করছেন, সেখানে বলছেন তিনি রসময় তত্ত্ব রসিক শেখর বলছেন তিনি। এর সাধারণ মানে আছে আবার বিশেষ অর্থ আছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই মুখ্য পঞ্চরস আর গৌণরস আর সাতটা, হাস্য করুণ বীর রুদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস, এই সাতপাঁচ বারো রসের অধিদেবতা পূর্ণ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচার করেছেন, সেই জন্যই বলছেন রসিক শেখর রসময় তত্ত্ব। তিনি বাজুবার আকাঙ্ক্ষাটা আমাদের কেন তাহলে আপনার মৃত্যু নয় অজর অমর, জিনিসগুলো তো এইভাবেই বুঝানো হয়েছে। রসময় তত্ত্ব তিনি তারপর কি আছে আপনার প্রাহরিহা পরাম
সর্বশক্তি
সর্বশক্তি, রসাধিটা আগে ব্যাখ্যা হয়েছে সর্বশক্তি, তিনি শক্তিমত তত্ত্ব, শক্তি তারই অধীন অনুগতা, অনন্ত শক্তিমান ভগবান সব শাস্ত্রে আছে। এই অনন্ত শক্তির ব্যাখ্যা তো আর দেওয়া সম্ভব নয়, সেই জন্য তাকে সংক্ষিপ্তভাবে তিন শক্তির বর্ণনা করেছেন, এক সর্বশক্তি বা লাজিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি বা পরাশক্তি, এইভাবে ভাগ করেছেন। আজ একজনের আগের বাদ দিচ্ছি, কেমন কার বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী কে গৌরনারায়ণের সঙ্গিনী, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া যখন চলে যাচ্ছেন তার কাজ যখন শেষ হয়ে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া এসে গেছেন সেখানে, ভূশক্তি স্বরূপিনী শ্রী ভূ লীলা বা নীলা শক্তির নাম আছে। এই প্রত্যেক শক্তির বিভিন্ন রকম ধরনের কর্ম কাজ আছে। ভূশক্তি স্বরূপিনী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী, গৌরনারায়ণের সঙ্গিনী তিনি, অর্চন না দিয়ে আমরা যখন ঘন্টা নাড়ি পুজো করি সেই সময় বিষ্ণুপ্রিয়া ঠাকুরের দরকার পড়ে বেশি। আর যখন ভজন আরম্ভ হয় তখন আর একজন এসে গেছেন পাশে, তার নাম হলো গদাধর। গুরু গদাধর তত্ত্ব হচ্ছেন ভজনীয় বস্তু, আর অর্চনের বিষয় হচ্ছেন গৌর বিষ্ণুপ্রিয়া। এ সম্বন্ধে খুব সুন্দর আলোচনা শাস্ত্রে আছে বিষ্ণুপ্রিয়া তত্ত্ব সম্বন্ধে। শক্তি খাস কামরা শক্তি ভগবানের একে বলা হয় রাধা তত্ত্ব, এবং রাধার অনুগত যে তত্ত্ব দুই শক্তির কথা এখানে বলা হচ্ছে, এক যোগমায়া আর এক মহামায়া। যোগমায়া মানে ভগবানের সঙ্গে যিনি যোগযুক্ত করেন জীবকে তিনি হলেন যোগমায়া শক্তি। সেই শক্তির অপর নামও হচ্ছে লীলা বিস্তারিণী শক্তি। ভগবান যে শক্তির দ্বারা লীলা প্রকাশ করেন অলৌকিক ব্যাপার তার দ্বারা সংগঠিত হয়। জন্মগ্রহণ করেছেন ব্যাসদেব কৃষ্ণ, নারায়ণ মূর্তিতে এলেন, ওটা দেখলেই কংস এসে অত্যাচার করবে গণ্ডগোল করবে, হাত জোর করে স্থাপ করতে লাগলেন বসুদেব দেবকে। সে অনুসারে দেবকের কোলে বসে গেলেন বাচ্চা হয়ে। আমরা তো বড্ড কষ্টে আছি এখানে, আবার এই বাচ্চাটাকেও কি করা যায়, চাই কুটুমের বাড়ি রেখে আসি। ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, যমুনা পার হতে হবে, যমুনা পারে গেছেন, সব সময় নানা রকম ভাবে বৃষ্টি চলছে, কটক কটক করছে মেঘ, বাড়ি বর্ষণ, যমুনা দুঃখ ফুলাকি বন্যা, কি করে ওই বাচ্চাকে নিয়ে পার হব। ওই বাচ্চাকে পার করে নিয়ে যাওয়ার বুদ্ধিটা সেখানে দিয়ে দিচ্ছেন যোগমায়া দিদি। ভয় করবে তুমি, তোমার জন্য অল্প জল, এই দেখো না একটা শেয়াল যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সাঁতার দিচ্ছে না, শেয়াল হেঁটে যাচ্ছে। ওই যোগমায়া দিদি শেয়াল মূর্তি ধরছেন, পথ দেখিয়ে যাচ্ছেন যমুনা। বসুদেব নেমে পড়লেন, সে যার মধ্যে আছে বাসুদেব কৃষ্ণ, দেখুন সত্যি তো জল অল্প অল্প জল হাঁটু জল পার হয়ে গেলেন। এই অলৌকিকত্ব যোগমায়া দেবী দেখাচ্ছেন। অপর পরে গেছেন মা যশোদা, সন্তান প্রসব করেছেন, জগৎ সন্তান তিনি অজ্ঞান, সেইখানে এই ছেলেটিকে নিয়ে যেতেই ওই দুই ছেলে মিলিয়ে এক হয়ে গেছে, আর মেয়েটা যে হয়েছিল তাকে নিয়ে চলে এসেছেন এখানে। এই সব কাজগুলো যোগমায়ার কাজ, তিনি খাস কামরার শক্তি। আর যোগমায়ার উল্টো হলো মহামায়া, বুঝি না আমরা মহামায়াকে জয়ামুক ধন জগৎ সর্বম সর্ব দেহাভিমানিন, এই বদ্ধজীব দেহাভিমানী জীব যার এতে করে কষ্ট পাচ্ছে সংসারে, অবডো খাচ্ছে, কর্ম কর ফল কর্মচক্র চলছে তার উপরে, বুঝতে পারি না আমরা। আর এক শক্তি আছে যার নাম হলো জীব শক্তি, যে শক্তির দ্বারা সমস্ত জৈব জগৎ সৃষ্টি হচ্ছে। তাহলে মূল শক্তি রাধা তত্ত্ব, তার সঙ্গে অন্তরঙ্গ শক্তি থেকে আরম্ভ করে পরা শক্তি, রাধিনী শক্তি একটা লাইন, দ্বিতীয় শক্তি হচ্ছে জীব শক্তি, আর তৃতীয় শক্তি হচ্ছে মায়া শক্তি। চার মায়ায় মোহিত হয়ে সমগ্র জগৎ উল্টোপাল্টা করছে, আর উল্টোপাল্টা ফলভোগ করছে, কষ্ট পাচ্ছে। ভগবান যদি এতই দয়ালু কৃপালু, তিনি কেন এসব দিয়েছেন অনেকে প্রশ্ন করেন। কারণ আছে, সবটারই দরকার আছে, পরীক্ষা করতে হবে, তুলনামূলক বিচার করতে হবে, দেখো না তুমি, সেই জন্যই দিয়েছেন। ভালোটার সঙ্গে যদি খারাপটা না থাকে তাহলে তুলনা করবার আমাদের অবসর থাকে না, সেই জন্যই খারাপটা দিয়ে রেখেছেন পাশে। সঙ্গে সঙ্গে বিবেচনা শক্তি দিয়েছেন তিনি, জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য বিচক্ষণতা এসবও দিয়েছেন তিনি। তুমি বিচার করে চলো, বুঝে সুঝে চলো, রাখা আছে তার সবটাই। এটা নির্দয়তার পরিচয় না, এটা জিনিসকে যাচাই করবার ব্যবস্থা। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, সাধন ভজন করতে পারবে সে সবকিছু বুঝে সুঝে। সেই রকম ধরনের করে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তাকে সেই রকম ধরনের গুণগুলিও দিয়েছেন। কি হবে এখানে? সর্বশক্তিমত তত্ত্ব সেই ভগবান। পরতত্ত্ব কি, স্ত্রী না পুরুষ? এই প্রশ্ন যখন হবে তখন তার উত্তর আসবে তিনি পুরুষ, তিনি পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, এইসব উত্তর আসবে। তার মধ্যেই শক্তি সব আছে, কিন্তু যখন তুমি লীলা প্রকাশ করেন তখন দুই মূর্তিতে আপৃথক হয়ে যান। একমেব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বম দ্বিধা আবির্ভূতম। রাধা কৃষ্ণ হইছে দুই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এ কথা বলা হয়েছে ব্যাখ্যায়, তত্ত্ববস্তু পুরুষ, সেই কথাই বলা হয়েছে। শাস্ত্রে সেইটাই বলতে যাচ্ছেন এখানে, তিনি শক্তিমত তত্ত্ব, সর্বশক্তিমান সেই হরি। আমার যেমন ধরনের চাহিদা, আমি তেমন ধরনের প্রার্থনা করে বসি। শক্তি সম্বন্ধে বাস্তব ধারণা কিছু নাই আমার, তাই উল্টো পাল্টা করি। মহামায়া দুর্গা দেবী, তিনি ভুলিয়েও দিতে পারেন। যদি আমি বঞ্চিত হতে চাই তাহলে বঞ্চিত হয়ে যাব। আবার ভগবানের দিকে এগিয়েও তিনি দিতে পারেন, সে অবস্থাও তার আছে। আবার অনাতঙ্কা দীক্ষে বাদিকা ভৃত্তি সেই মায়াদেবীর আছে। উন্মুখ মোহিনী বিমুখ মোহিনী, তিনি ভগবান থেকে তাকে বিমুখ করে দিতে পারেন, দূরে ফেলে দিতে পারেন, আবার উন্মুখ করে দিতে পারেন। ঘাগুতোকে শিক্ষা যার হয়েছে কান্নাকারি করছে, আমি যা চেয়েছিলাম তোমার কাছে ভুল করেই চেয়েছিলাম, আমি বুঝতে পেরেছি, এখন আমায় ব্যবস্থা দাও, যাও এই এই সাধন ভজনের পথে চলো, এই যাবে তাকে সব দুঃখ দূরে যাবে। ওপদ মরণে সব দুঃখ দূরে গেল, ওপদ মরণে তাও তিনি করতে পারেন। তবে ভুল বুঝে তার কাছে কান্নাকাটি করলে তবে না, সেটাও তো বলছেন। তত্ত্ব দর্শনগুলো তো এইরকম, সর্বসত্যিং রসাবধীন অখিল রসামৃত মূর্তি, তিনি অখিল রসামৃত মূর্তি। আমি যে রসে সেবা করতে চাইব সেই রসেই তিনি আমাকে দেবেন। আমি যে রসে ভগবানকে সেবা করতে চাইব, আরাধনা করতে চাইব, উপাসনা করতে চাইব, তিনি আমাকে সেরকম দেবেন না? কথাটা ওরকম না। জীবকে স্বাধীন করে সৃষ্টি করেছেন তিনি, কিন্তু সেই স্বাধীনতা ভগবানের ইচ্ছাধীন। এই জন্য জীবের বিশেষণ আছে পরতন্ত্র স্বতন্ত্র, এই বিশেষণ আছে। আর ভগবানের নিজের বিশেষণ সর্বতন্ত্র স্বতন্ত্র, তার স্বতন্ত্রতার পরে হস্তক্ষেপ করার কারো অধিকার নাই এ সংসারে। সুপ্রিম অথরিটি তিনি, সরাট সরাট বস্তু তিনি, তার যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতার পরে কারো হস্তক্ষেপ করিবার অধিকার নাই। সুপ্রিম অটোক্র্যাট, এই অটোক্রাসি তার আছে সেই সর্বশক্তিমান ভগবানের, সেই কথা বুঝাচ্ছেন। আর জীবাত্মার যে স্বাধীনতা সেটা ভগবানের অধীন স্বাধীনতা, একেবারে নিজের ইচ্ছা মতো সবকিছু করবার উপায় নেই। আবার তিনি স্বতন্ত্রতার পরে হস্তক্ষেপ করেননি, তিনি বলেছেন তুমি দেখো বিবেচনা করো, তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, সব তো তোমাকে দিয়েছি, তুমি ঠিক করে নাও। স্বতন্ত্রতার পরে হস্তক্ষেপ করা কিন্তু খারাপ জিনিস, ভগবান জীবাত্মাকে স্বাধীনতা দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু আমরা সেই স্বতন্ত্রতা স্বাধীনতা অপব্যবহার করেছি, মিসইউজ করেছি, তার জন্যই আমাদের কষ্ট হোক সংসারে, পীড়ন উৎপীড়ন জ্বালা যন্ত্রণা, চয়েসটা ভুল হয়ে গেছি, ভালো জিনিসটাকে বেছে নিতে পারি নাই, নেকি জিনিসটাকেই বেছে নিয়েছি। মায়া সৃষ্ট যা জিনিস যা কিছু সবটাই নেকি, ওর ভিতরে বাস্তবতা নাই কিছু, মাকাল ফল। শুনেছেন আপনারা, দেখতে বাইরে খুব চাক 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 করে সুন্দর, যেই ফাটিয়ে দেওয়া হবে আর ভিতরে দেখা যাবে ছাই কতগুলো কতগুলো কারো ছাই বিড়ালের বাজছে। এই সংসারের যে মাকাল ফল আমরা আমাদের হতচ্ছড়াগিরির জন্য ওইটাই সম্মান করে বসে আছি, যার মধ্যে কিচ্ছুই ভালো নেই, সার কিছুই নাই। এই সংসারটা কিরকম একজন আমাদের বুঝিয়েছেন, কেমন সংসারটা যেন বেশি আমরা আঁকি আর চানোটা, খুব সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়া হতো। তত্ত্ব দর্শনে বুঝাতে হবে, অত সহজ করে বুঝালে হবে না, দেখে শেখা ঠেকে শেখা। দেখে যারা শিখতে পারেন তারা অধিকতর বুদ্ধিমান বুদ্ধিমতী, আর যারা ঠেকে শেখে তাদের খুব বুদ্ধিমান বুদ্ধিমতী বলে না, তাদের চতুর বলা হয় না। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কৃষ্ণ ভজন যারা করেন তারা অত্যন্ত চতুর, কেন তারা ঠিক ঠিক জিনিস চয়েস করেছেন। সেই চতুরারি সকলের মধ্যে আসে না, মানুষের সংস্কার খারাপের দিকে টেন্ডেন্সি, ভালোর দিকে বেশি নজর নেই, এটা বদ্ধজীবের লক্ষণ। বদ্ধজীবের লক্ষণ সে ভালোর দিকে এগোতে পারে না, খারাপটাকেই সে ভালো বলে মনে করে, ওই সে শ্রেয় আর শ্রেয় হেঁটে যাবে, আত্মকল্যাণ তাকে মনে শ্রেয় আর শ্রেয় মানে তাৎকালিক সুখ তাকে মনে শ্রেয়। আমরা প্রিয়াকেই শ্রেয় বলে ভাবছি মনে করছি, সব জিনিস এইভাবেই। আচ্ছা, তারপরে সর্বশক্তি রসার দিন
তদ্ভিন্নং সাংস্চ,
তারপর কি
তদ্ভিন্নং সাংস্চ,
হ্যাঁ
তদ্ভিন্নং
জীবন, ভগবান যেখানে আছেন জীবতত্ত্ব সেখানে আছে, জীব সৃষ্টি যদি না হতো তাহলে ভগবানের সংসার ঠিক চলত না, তার লীলা চলত না, সেই জন্যই তিনি বিভিন্ন জীব সৃষ্টি করেছেন, বৃক্ষ তৃণগুল্ম লতা পাখি পশু সব, এসব এরা তো পরিমার্জন করতে পারে না, তাই দেখে ভগবান নিজেও চিন্তা করলেন, তাই তো এদের সঙ্গে তো আমারও কোন রকম ধরনের আদান প্রদান হবে না। এইসব চিন্তা করে ভগবান তার নিজের আকারের মতো করে একটা আকার দিয়ে মতো করে একটা আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন, আর তাকে এই গুণ সব দিয়ে দিলেন, আর তাকে শুনে বুঝে টুঝে চলো। তাহলে ব্যাপারটা কি, লীলার জন্যই তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন জীবকে বিভিন্ন দেহ দিয়ে, আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন, এসব অবস্থাগুলো সব শাস্ত্রে বর্ণনা করা আছে। আচ্ছাদিত চেতন বৃক্ষতের মন্ত্রের গুণবলতা, সংকুচিত চেতন একটা কচ্ছপ যাচ্ছে সুর বের করে, যেই ছুঁয়ে দেওয়া হলো আর গুটিয়ে নিল, শামুক একটা চলছে যে হাত দিয়ে দেওয়া হলো উনি গুটিয়ে গেল, উনি গুটিয়ে গেল, সংকুচিত চেতন, মুকুটিত চেতন, এই পাখি পশু সব এর মধ্যেই যায় সংকুচিত চেতনের মধ্যে, মুকুটিত চেতন মানুষকে বলা হয়েছে। মানুষ সেই মানুষ যখন উপদেশ নির্দেশ পেয়েছে সৎসঙ্গের দ্বারা সাধনভাজন আরম্ভ করল, বিকশিত চেতন মনুষ্য